30 May 2018 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم عظیم الشان بیان 13 گت رات 14 تراویر پورے مجلس بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکہ۔
چلو بھائی آج کے مولانا رفیق آگے سنائے دے، رفیق سنائے دے بارے میں نہ سنو تو آگے نا آزاد تم سن آگے سن۔
بسم اللہ الرحمن الرحیم۔ حضرت والا کراچی رحمت اللہ علیہ کتاب پیارے نبی کی پیاری سنتیں صلی اللہ تعالی علیہ وسلم ایک کتاب تھے کہ پڑھ شونا ہوچھے۔ کھانا کھوار سنتر آلوچنا گتکل کے کوئیکٹی ہوئی سے آج کے اوبوششٹ سنت گلو پڑھ شونا ہوچھے۔ نمبر 11، کھانے کے وقت اکڑوں بیٹھنا کہ دونوں گھٹنے کھڑے ہوں اور سرین زمین پر ہوں، یا ایک گھٹنا کھڑا ہو اور دوسرے گھٹنے کو بچھا کر اس پر بیٹھے، یا دونوں گھٹنے زمین پر بچھا کر قعدہ کی طرف بیٹھے اور آگے کی طرف ذرا جھک کر بیٹھے۔ کھانا کھاوار سمائے ابھے پائر اوپر بھر دیے بسا، ارتھ دونوں ہاتھوں اٹھیے নিতম্বের উপর বসা, অথবা এক হাঁটু উঠিয়ে আরেক হাঁটু বিছিয়ে তার উপর বসা, অথবা উভয় হাঁটু জমিনে বিছিয়ে নামাজে বসার মতো বসা এবং সামনের দিকে কিছুটা ঝুঁকে বসা। নম্বর 12, খানে কে বর্তন পেয়ালা ও প্লেট কো সাফ কর লেনা।
ঝুঁকে বসা একদমই সিজদার হালতে খাওয়া এটা না ভাই।
কে বর্তন পিয়ালা ও প্লেট কো সাফ কর লেনা, ফির বর্তন উসকে লিয়ে দুআয়ে মাগফিরাত করতা হ্যায়। খানা খাওয়ার পাত্র, পানির পাত্র এবং প্লেট পরিষ্কার করে খাওয়া। যদি কেউ এরকম করে তাহলে তার জন্য খানার পাত্র মাগফিরাতের দোয়া করতে থাকে। নম্বর 13, খানে কে বাদ উঙ্গলিও কো চাটনা, খানা খাওয়ার পরে আঙ্গুল সমূহ চাটা চেটে খাওয়া। নম্বর 14, খানে কে বাদ কি দোয়া পড়না, খানা খাওয়া শেষ হওয়ার পর এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল ওয়া জাআলানা মুসলিমিন। তর্জমা, এই দোয়ার অর্থ সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় জিসনে হমে খিলায়া অর পিলায়া অর মুসলমান বানায়া। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পান করালেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন।
দেখো, আঙ্গুল পরিষ্কার করে আঙ্গুল চেটে খাওয়াই সুন্নত কখন? খানার মাঝখানে না শেষে? খেয়াল করে শুনে নেই, মাঝখানে না শেষে? কি মৌলবি বলো না কেন, তুমি শুনো নাই? খেয়াল করে শুনো না, এমনি বসে থাকে। হ্যাঁ, খানার শেষে আঙ্গুল চেটে খাওয়া সুন্নত, মাঝখানে মাঝখানে চাটতে থাকা এটা সুন্নত না। এমনি যদি কেউ নিজের আঙ্গুল ভরে গেছে পরিষ্কার করে খাইতে হয় সেটা তার জরুরতের বিষয়, সুন্নত হলো শেষে চেটে খাওয়া।
নম্বর 15, পহলে দস্তরখান উঠওয়ানা ফির খুদ উঠনা, প্রথমে দস্তরখানা উঠানো তারপর নিজে উঠা। নম্বর 16, দস্তরখান উঠানে কি দোয়া পড়না,
এখন করে দস্তরখান বিছিয়ে রেখে সব চলে যায়, দস্তরখান দস্তরখানের জায়গা খানেওয়ালারা সব চলে যায়, কমপক্ষে একজন মানুষ থাকা চাই দস্তরখান উঠানো রাখ পর্যন্ত না, এজন্য দস্তরখান ঝটপট উঠে ফেলাই ভালো, যাতে পেরেশানি না হয়। যে দস্তরখান রাইখা ফের চলে গেল খালি রাইখা, কোনো লোক নাই, এরকম যেন না হয়। এরকম যেন না হয় মানে এরকম না হওয়া চাই, ফিকহি ভাষা।
দস্তরখান উঠানে কি দোয়া পড়না, দস্তরখান উঠানোর দোয়া পড়া, দোয়া হলো এই আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ গায়র মাকফিয়িন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা
ওয়ালা মুআদ্দাইন
আবার
নূরানি কাজে পাঠাবো, কিন্তু সহি ভাবে তালাফুজ করবা না, নূরানি কাজের লাইনে বসে দিব। ভারদুইতে গেলে মৌলানা সাহাবুল হোসেন রহমতুল্লাহ ওখানে গেলে যত বড় মৌলানাই হোক আগে নূরানি কায়দার এলাকায় পাঠিয়ে দিতেন। নূরানি কায়দার ছাত্রদের ওই লাইনে বসে কায়দা পড়তে হইত। মুফতি আব্দুর রহমান সাহেব রহমুল্লাহ পড়ছেন, আমার শায়েক রহমতুল্লাহ পড়ছেন, মুফতি মনসুর লোক সাহেব পড়ছেন, মৌলানা হিফজুর রহমান সাহেব পড়ছেন, বসুন্ধরের মুফতি সোহাইল সাহেব পড়ছেন, যত ওলামা গেছেন সব নূরানি কায়দার বাচ্চাদের সঙ্গে বসে তাদের কাছে মস্ক করতে হয়েছে, ওই বাবুদের কাছে মস্ক করা লাগছে। কোরআনে করিমের মস্ক এসেই খাস জিনিস, আহম জিনিস।
তরজমা, সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায়, এইসি তারিফ জো বহুত পাকিজা ওর বাবরকত হো। আয় হামারে রব, হাম ইস খানে কো কাফি সমঝ কর ইয়া বিলকুল রুখসত করকে ইয়া ইসসে গায়র মুহতাজ হোকর নহীঁ উঠা রহে হ্যায়। সকল প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা সীমাহীন পবিত্রতাওয়ালা এবং বরকতওয়ালা। হে আমাদের রব, আমরা এই খানা যথেষ্ট মনে করে অথবা সব সময়ের জন্য বিদায় দিয়ে অথবা এই খানা থেকে অমুখাভিক্ষী হয়ে এই খানা আমরা উঠাচ্ছি না।
খায়া দেয়া ফির আল্লাহ তাআলাকে বলে যে আপনার খাওয়াইছেন, আপনার অনেক প্রশংসা, অনেক ভালো আপনি, কিন্তু আমার দস্তরখানটি উঠে দিয়েছে এটার অর্থই না যে আমার আর লাগবে না, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আরো চাই। গায়ের মাকফিন ওয়ালা মুয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনা নূর রব্বানা। ওয়াও, কেসা প্যারা দোয়া ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নূরাল্লাহু মারকাদাহুর কিতাব কমালাতে আশরাফিয়া থেকে পড়তেছি। ফরমায়া কে শেখ কে পাশ রহকর মশগুল রহনে মে আর দূর রহকর মশগুল রহনে মে এসা ফরক হে জেসা মরিজ এক তো তবিব কে পাশ রহকর ইলাজ করাবে আর দূসরে ইয়ে কে দূর সে মহজ খত ও কিতাবত কে জরিয়ে সে ইলাজ হো, জাহির হে কে নফা মে জমিন ও আসমান কা ফরক হোগা। হাকিম উল উম্মত হযরত থানভি নূরাল্লাহু মারকাদাহু বলেন, শেখের নিকটে থেকে জিকির ইবাদত ওজিফার মধ্যে মশগুল থাকার মধ্যে এবং দূরে থেকে জিকির ইবাদত এর মধ্যে মশগুল থাকার মধ্যে এমন পার্থক্য যেরকম রোগী এক তো ডাক্তারের নিকটে থেকে চিকিৎসা করায় আর দ্বিতীয় হলো এই যে আর একজন দূর থেকে শুধু চিঠিপত্রের মাধ্যমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা করায়। স্পষ্ট যে নফা এবং উপকারের ক্ষেত্রে উভয়ের মধ্যে আসমান জমিনের পার্থক্য হবে। ফের ফরমায়া কে সোহবতে শেখ মে তালেব দুজদিদা তোর পর আপনে আন্দর আখলাক কো লে লে, একবার বিদুন সোহবতে শেখ কে মহজ খত্ত কিতাবত পর ইক্তফা করনে কি ইয়ে মিসাল দি থি কে জেসে শৌহর ওর বিবি মহজ খত্ত কিতাবত করতে রহে আর ইজহার মোহাব্বত ভি করতে রহে লেকিন মিলতে জুলতে না রহে তো ঔলাদ হো চুকি। একবার হযরত থানভি নূরাল্লাহু মারকাদাহু বললেন, শেখের সোহবতে আল্লাহকে তালাশকারী মুরিদ গোপনীয়ভাবে লুকিয়ে ছুপিয়ে শেখের আখলাক শেখের চরিত্র নিজের ভিতরে সে নিতে থাকে। একবার শেখের সোহবত ব্যতীত শুধু চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগের উপরে যে ব্যক্তি যথেষ্ট করে চিঠিপত্রের যোগাযোগের উপরই থাকে তার এই দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন যে যেরকম স্বামী স্ত্রী দুইজন ভিন্ন ভিন্ন জায়গাতে থাকে শুধু চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করতে থাকে, মহব্বতের প্রকাশও খুব করতে থাকে কিন্তু স্বামী স্ত্রী স্বরূপ কোনো সম্পর্ক তাদের মধ্যে না হয় তো সন্তান হয়ে সারছে।
সন্তান কি হয়েছে সন্তান হওয়ার কাজ সারছে, সৌবতের সময় সঙ্গে থাকার বরকতে সঙ্গোপনের সে আল্লাহওয়ালাদের চরিত্র এবং গুণাবলী এবং জীবনের সৌন্দর্য সমূহ এগুলোর বৈশিষ্ট্যাবলী নিজের মধ্যে পয়দা হতে থাকে, ভিতরে আসতে থাকে। এমনকি চাহনি পরিবর্তন হয়ে যায়, মুরিদদের হাসি পরিবর্তন হয়ে যায়, উঠা বসার ঢং পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে মেজাজই পরিবর্তন হয়ে যায়, রুচি পরিবর্তন হয়ে যায়। আমার তো শুরু আগে তো ছাত্র জমানা ছিল, দাওরা হাদিসের বছর হজরতওয়ালাকে পাইলাম, হজরতের বয়ানাত শুনলাম, যখন আশ্চর্য লাগলো, পৃথিবীতে এরকম বয়ান তো আর কখনো শুনি নাই। আমি আর কি এই আমি এরকম ভাবলেই বা কি হবে, শেখ হল হাদিস মহানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ মতো মানুষ, তিনি হাকিম মোহাম্মদ থানবীর নিকট বায়াত হওয়ার আশা করতেছিলেন, অপেক্ষমান ছিলেন, ডাবলে আল্লামা শাব্বির আহমদ উসমান রহমুল্লাহ নিকট বুখারি শরীফ পড়তেছিলেন, হঠাৎ হজরত থানবীর ইন্তেকাল হয়ে গেছে। তিনি তো অনেক বড় বড় আকাবেরকে পাইছেন, আল্লামা শাব্বির আহমদ উসমান রহমুল্লার শিষ্য, আল্লামা জাফর আহমদ উসমান রহমুল্লার শিষ্য, আর ওই জমানার তামাম বড় বড় আকাবেরকে দেখতে থাকছেন। আমার শেখ রহমতুল্লাহ আলাই আমাদের দাওরা হাদিসের বৎসর 1400 হিজরিতে যখন ওই লালবাগে আসলেন মাদ্রাসা এবং প্রথম বয়ান করলেন, তো সেগুলো দুঃসাহুর বয়ান থেকে উঠে এসে যখন আমাদের বুখারির সবকে বসলেন, বললেন যে দেখো আমি এত আকাবেরকে দেখছি, কিন্তু আজকে যে বয়ান শুনলাম আমি জীবনে এরকম বয়ান শুনিনি, আমি এরকম বয়ান কখনো শুনিনি, কি আজব বয়ান শুনলাম। আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঢাকুজির রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দে পড়াশোনা করছেন এবং সেই জমানাতে, আর হযরত হাকিমুল উম্মত থানবীর দীর্ঘ সোহবত প্রাপ্ত, তিনি বললেন যে হযরতকে দেখে মনে হল যে আমি যে অপেক্ষায় ছিলাম কোন শামসুদ্দিন তাবরিজির, সেই শামসুদ্দিন তাবরিজিকে পেয়ে গেছি। মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি হাকিমুল উম্মতের সোহবত প্রাপ্ত, মুহিউদ্দিনা মাওলানা শাহ আবরার রক্সা রহমতুল্লাহ আলাইয়ের সহপাঠী সাহারানপুর, দুজনে একসঙ্গে পড়ছেন, শেখুল হাদিস মাওলানা জাকির হোসেন রহমতুল্লাহর ছাত্র, উনি আমার শেখ রহমতুল্লাহ আলাইকে পায়া বস এই আশার লিখছেন ফার্সিতে কতগুলি, যার মধ্যে তিনি বলছেন যে আপনি আমার হাজী ইমদাদুল্লাহ, আপনি আমার শামসুদ্দিন তাবরিজি, আপনি আমার জালালউদ্দিন রুমি। কিছুদিন হযরতওয়ালার সঙ্গে উঠা বসার পরে তবিও তেমন হয়ে গেছে, আর কারো কোনো বয়ান শুনতে পারতাম না, কারোই কোনো বয়ান আর শোনা সম্ভব হইত না, কেউ যদি বয়ান করতেছেন আওয়াজও আসতো কানে, কিছুই বুঝতাম না, মানে ভিতরে যায় না, খালি আওয়াজ শোনা পর্যন্ত এরকম হয়ে গেছে, তাই না? হযরতওয়ালা রহমতুল্লাহর বয়ান শুনতাম খালি, আর কোথাও যাতায়াত ছুটাছুটি নাই। মকসুদ তো আল্লাহকে পাওয়া, তাই না? শেখ তো মূলত মকসুদ না, মকসুদ আল্লাহ। তো যে শেখের দ্বারা রুহানি তারাপ্তি হবে, জিন্দগি বনবে, আল্লাহ পাক তার সঙ্গে আজীব এক মহব্বত দিয়ে দেন, ওই শেখের হয়েই থাকে মানুষ শেষে, এবং আল্লাহ পাক এরকম লোকদের দ্বারা কাজ নেন। হাজি সাহেব রহমুল্লার সুবতে যারা পড়ছেন, হাজি সাহেবের উপরে এতটা উৎসর্গিত হয়েছেন, এ মান তু সুদাম তু মান সুদি, মান তন সুদাম তু যা সুদি, তাকাস না গোয়াত বা দাজি, মান দি গরম তু দি গারি। হাজি সাহেবের রঙের উপরে একদমই উৎসর্গ হয়ে গেছেন, সেই রং জিন্দগিতে পয়দা হয়ে গেছে। কেসা কেসা আকাবের ছিলেন ওনারা। মাওলানা গঙ্গুহী নবরুল্লাহর কথা, হাজি সাহেবের জন্য এত দেওয়ানা ছিলেন যে আজীব অবস্থা। হাজি সাহেবের তাজকেরা আসলে মাওলানা গঙ্গুহীর মতো মানুষ বলতেন, হাজি সাহেব اپنے زمانے کے مجتہد تھے, مجدد تھے, امام تھے, مجتہد تھے, مجدد تھے. اور گوگوئی رحمولر مت مانشر الفاظ یہ آر کار کتا سنبین سنتے پر بندر عجیب اکابر دین شان چل حاجی صاحب کیسا مانس چلین تو کی جانے ات بڑ مانس بڑ جانتین کت بڑ چلین بہت ہی عجیب مانس چلین حضرت حاجی امداد اللہ مہاجر مکی رحمت اللہ علیہ بہت عجیب مانس حضرت کرامات عجیب عجیب گھٹنا بولی آسے جگلو کے کسی لوگ جرا اکابر عظمت تھکے محروم نانان بھاوے اگلو سن لے اسکال کرتے تھکے بوزے نہیں اگلو کرامات ادھائے منہوے حدیثر کتابے دیکھے ہی نہیں ایسا اندو چکھو تو کرامات بوزوے کی بھاوے اللہ معاف کرے دیں.
اسی طرح شیخ کے ساتھ محض خط و کتابت رکھنے سے کوئی معتد بھی نتیجہ نہیں پیدا ہو سکتا. ثمرات خاصہ کے لیے گاہے گاہے صحبت شیخ ضروری ہے. حضرت تھانوی نور اللہ
شیخ صحبت بھنو جنس صحبت ایک عجیب معاملہ ہے ایتا بویان تقریر درہ اور جن ہوئے نا ہاں امر شیخ رحمت اللہ علیہ সে সময় যখন একদমই অসুস্থ হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন, হযরতের তখন গায়ে শক্তি ছিল না, কথা বলতে পারতেন না, চুপচাপ খাটের উপরে শুয়ে থাকতেন. ওই মেডিকেল ওয়ালারা হসপিটাল ওয়ালারা যেরকম খাট বানায় দিছে সেটার উপর শুয়ে থাকতেন. কিন্তু আশ্চর্য হয় এসা মানুষ এই অবস্থায় মজলিস একটাও বাদ দিতেন না. খানকাতে যতগুলো মজলিস আগে থেকে চলার নিয়ম ছিল সেই সকালবেলা ১১টার মজলিসে আসতেন, আসরের পরের মজলিসে আসতেন, আবার এশার পরের মজলিসে আসতেন, বসতেন, ওইভাবেই শুয়ে থাকতেন মজলিসে না, উঠে হযরতকে একটা সোফার মধ্যে বসানো হইত, হেলান দিয়া সবার মধ্যে বসে থাকতেন, বাস তো চুপচাপ থাকতেন, কোনো কথাবার্তা বলতেন না. কিন্তু সকলে পাগল দেওয়ানা হয়ে সারা দুনিয়া থেকে আসতে থাকত, আমেরিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে, লন্ডন থেকে, বার্মা থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, হ্যাঁ না, সারা জাহান থেকে লোকজন আসতেই থাকত, ওলামা মাশায়েখ আসতেই থাকতেন হযরতের সুবত হাসিল করার জন্য. গিয়া আমরা এখান থেকে যাইতাম, বসে থাকতাম, চুপচাপ বসে থাকতাম. এসা এক মানুষ নূরে নূরে ভরা, কয়েকদিন থাকলে দিল একদম সাফ হইতে থাকত, দিল পরিষ্কার হইতে থাকত. এসা জীব মামলা রুহ যে সীমাহীন নূরে ভরা, তো আল্লাহওয়ালাদের রুহ সীমাহীন নূরে পরিপূর্ণ থাকে, আল্লাহ পাকের মোহব্বতের আগুন সর্বদা জ্বলতে থাকে. আর হযরত থানভি নওয়ারাল্লাহু তাআলা আমার কথাও বলছেন, আমার শায়খ রহমতুল্লাহ মলফুজে দেখছিলাম যে নিসবত যত পুরানা হয় তত বেশি নেশাওয়ালা হয়, শরাব যত পুরানা হয় ততই ওটা ওর তেজ হয় বেশি, শরাব যত পুরানা হয় ততই তেজ হয়. নিসবত মা আল্লাহ, তাআলুক মা আল্লাহ যাদের থাকে, রু যাদের নিসবত মহল্লা বলা হয়, যতই তাদের বয়স বাড়ে ততই সেটা তেজ হইতে থাকে, তাদের সঙ্গে বসলেই ফায়দা হয়, তাদেরকে দেখলেই ফায়দা হয়, তাদের আওয়াজ শুনলেও ফায়দা হয়. এসা আওয়াজ আর কারো ভিতর থেকে বের হয় না, আল্লাহ বলাদের যে আওয়াজ থাকে. ওই জমানাতে হযরত ওয়ালার শের ছিল যে অসুস্থ হওয়ার কয়েকদিন আগে হযরত ওয়ালা শের বলছিলেন, মুর্শে মিলনা ভি ক্যা বয়ান নেহি, গো গো মেরা ওয়াদায়ে বয়ান নেহি, আমি তো বয়ান করতে পারবো না, বয়ানের ওয়াদা করতে পারতেছি না, গো মেরা ওয়াদায়ে বয়ান নেহি, মুর্শে মিলনা ভি ক্যা বয়ান নেহি, আমার সঙ্গে সাক্ষাৎ এটা কি বয়ান না? আল্লাহ বলাদেরকে খালি দেখাও যথেষ্ট। হযরত থানবী বলছেন না বরাল আমার কোথাও যে কামিল আল্লাহ ওয়ালা যদি হয় তাদেরকে দেখাও যথেষ্ট। আসতেন হযরত সেই সময় অসুস্থ ছিলেন, সারা দেশের ওলামারা জমা হইতেন, হযরত তেমন কথাবার্তা বলতে পারতেন না, চুপচাপ থাকতেন, কিন্তু ঘন্টা ঘন্টা মানুষজন ওখানে অপেক্ষা করতে থাকতেন বেচাইন হইয়া হযরতকে এক নজর দেখার জন্য। আজিব মামলা। আমার শেখ রহমতুল্লাহ আলাই শেষ সময় যখন ওই বাফলুজ হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছেন, ওই সময় বাংলাদেশ থেকে হযরতের ওশাকরা বেচাইন হইতেছিলেন সকলে হযরতকে আনার জন্য। ফের হযরতওয়ালা রাজি হলেন, তো বহু কষ্ট করে সফর করলেন এরোপ্লেনে, তো বসে থাকা কঠিন হযরতের তখন, আর ইস্তেজার সমস্যা ছিল সবচেয়ে বেশি সমস্যা। যাই হোক, এই অবস্থায় হযরত আসছেন এখানে দোকোলা খানগাতে ছিলেন। হ্যাঁ, সারা দেশ থেকে ওলামায়ে কেরাম আল্লাহ একবার মানে স্রোতের মতো আসতে থাকছেন দিন রাত, এত মানুষ, এত ওলামায়ে কেরাম, এত মুসলমান ভাইরা, এত তালবিলেমরা, হাজার হাজার আলেম ওলামা তালবিলেমরা আসতেই থাকছেন, আসতেই থাকছেন। এত বেশি প্রচন্ড ভিড় ছিল যে সাক্ষাৎ করাই দেওয়া কঠিন হইত। পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি আমার ইয়াদ আছে যে পরপর তিন দিন আসছেন দেখা করার জন্য, কোনো ক্রমেই তাকে আমরা দেখা করাইতে পারতেছিলাম না, এত ভিড় ছিল যে মানে ভিড় অতিক্রম করে ওখানে নিয়ে যাওয়াই কঠিন এরকম। হযরতওয়ালার ওই এক সাইডে মানে বিল্ডিং এর এক পাশে যে কামরা ছিল হযরত যেখানে থাকতেন, তো পিছনে জানালা ছিল, জানালার পিছনে একটা লম্বা করিডোর ছিল, ওইদিক দিয়া কাজী দেলাও সাহেবের বাসার দিকে যাওয়ার জন্য রাস্তা ছিল, মানে দুই দুই বাড়ির মধ্যখানের যে করিডোর রাস্তা, তো মানুষজন মানে পরে হযরতকে দেখানোর সুযোগ না করতে পারার কারণে সে এরকম করা হলো যে পিছন দিক দিয়ে ওই রাস্তা দিয়ে মানুষ যাবে, লাইন দিয়ে যাবে, ফের লাইন দিয়ে আসবে, লাইন দিয়ে আস্তে আস্তে আগাইতে থাকবে, জানালার পাশে আসলে ফের হযরতকে দেখবে। এই মানুষ এর জন্য রাজি হয়ে গেছে, রাজি কি পাগল পারা হয়ে গেছে, বিশাল বড় লাইন, লম্বা লাইন, আর মানুষ আসতেই থাকছে এক নজর হযরতকে দেখার জন্য। আজই ভাল ছিল হযরতওয়ালা রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা ইব্রাহিম সাহেব, উনি কামরায় ছিলেন, আমি ছিলাম কামরাতে, মাওলানা ইব্রাহিম সাহেব ছিলেন। তো ওই লোকজন ওই রকম আসতেছে, তো সালাম দিলে হযরত সালামের জবাব দিবেন এই শক্তিটুকুও নাই, তো লোকজন আইসে ওখানে জানালা দিয়া এভাবে তাকায় তাকায় দেখতেছে, দেখে দেখে চলে যেতেছে। ওই সময় একবার হযরতওয়ালা জোশের সাথে বললেন নিজের নাতিকে, ইব্রাহিম ইউ লোক কিউ আতে হে, কিউ আতে হে মুঝে দেখনে কে লিয়ে, বলো ইব্রাহিম এই লোকজন কেন আসে আমাকে দেখার জন্য এরকম পাগল হয়ে। হ্যাঁ, পরে মাওলানা ইব্রাহিম চুপ, তো হযরতওয়ালা ফের বললেন কিউকে ইয়ে মেরে সাথ আল্লাহ কো দেখতে হ্যাঁ, আল্লাহ কো দেখতে হ্যাঁ, দিদানে ও দিদানে আল্লাহ কো। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন কোন আল্লাহওয়ালাকে দেখা মানে আল্লাহ পাকের নূর ও তাজালিয়াতকে দেখা, আল্লাহ ওলাদের চেহারা সুরতে সীমাহীন নূর থাকে, আল্লাহ পাকের নূর বর্ষণ হইতে থাকে, নূরই নূর থাকে। আজিব মামলা। বহরহাল তো আল্লাহ ওয়ালাদেরকে এক নজরে দেখাও বড় নেয়ামত। এই জন্য আকাবের দিন নসিহত করতেন যে তোমাদের সন্তানাদিকে কোন কামেল আল্লাহ ওয়ালা পাও তো তাদের কাছে নিয়ে যাও, দেখা সাক্ষাৎ করো, তাদের থেকে দোয়া নেও, এটাও বড় জিনিস। হ্যাঁ না, হাসান বসির রহমতুল্লাহ আলী ছোট্ট বাবু ছিলেন, ওমরে ফারুক রাজি আল্লাহ তালু তাহানিক করছেন, মুখে কিছু নিয়ে ফের লালা হাসান বসরির মুখে দিয়ে দিছেন। হাসান বসরির আম্মা জান রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘরে কোন কোন বিবিনা হজরত উম্মে সালামা রাজি আল্লাহ আনার ঘরে কাজ কাম করতেন। আহা, কিসমত কাকে বল, হজরত উম্মে সালামা রাজি আল্লাহ আনার ঘরে কাজ কাম করতেন। আর বাচ্চা হয়েছে তো হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু তাহানি করছেন, হ্যাঁ না, এবং দোয়াও দিচ্ছেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু ইলান নাস, এই দোয়া করছেন উমর ফারুক রাজি আল্লাহ আনহু। কাজ হয়ে গেছে, এক দোয়াতেই কাজ হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সুবত, কোন কামেলের সুবত এবং দোয়া এবং নজর অনেক বেশি বড় দৌলত। আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আউলিয়াউল্লাহকে দেখার তৌফিক দান করেন। কোন আল্লাহ ওয়ালা নামাজ পড়ে সে নামাজের কাইফিয়ত আজীব, সেটা দেখার তৌফিকও বড় সৌভাগ্য। সিলেট দরগা মাদ্রাসার যে ওখানে মসজিদে মাদ্রাসার যে মোহতায়ম ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আহা, নামাজ পড়তেন কেসা আজীব ও গরিব, দেখার মতো নামাজ। নামাজ পড়তেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, দিলেন এক চিৎকার নামাজের মধ্যে, এমন চিৎকার দিতেন, খুব কান্দতে থাকতেন, বেখতিয়ার খুব কান্দতে থাকতেন। ওনার নামাজ মানে নামাজের মধ্যে জরুর কান্দতেন, নামাজের ভিতরে কান্দতে থাকতেন। এসা আল্লাহ বলো, আমি কম দেখছি যারা নামাজের মধ্যে কান্দতে থাকছেন। আমার উস্তাদ বলোনা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখতাম, নামাজ পড়াইতেন ফজরের নামাজ, পুরো নামাজে কান্দতেই থাকতেন। সুরে আম্মা ইতাসালুন একদিন শুরু করছেন, আহা কি কান্না, কান্দতে থাকছেন আর চোখের পানি পড়তেই থাকছে আর ওদিকে তেলাওয়াত করতেই থাকছেন, কান্দতে কান্দতে পুরা সুরা শেষ করছেন। বুসাল চাল লাগাতার কান্দতেছিলেন, কান্না থামতে ছিল না। এসা দেখছিলাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আর এরকম নামাজের মধ্যে কান্দতে দেখছি হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজীব মাওলানা। আর হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেটের, ওনার এইরকম অবস্থা ছিল যে আকাবরের নাম দিবেই কান্দতে থাকতেন, আকাবের দিনের নাম শুনলেও কান্দতে থাকতেন। হযরত হাকিম উম্মতের নাম শুনলে, মাওলানা কাসেম নানুতুবি রহমুল্লাহর নাম শুনলে, হযরত গঙ্গুহির নাম শুনলে, হাজী সাহেব রহমুল্লাহর নাম শুনলে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাদের ভীষণ বেশি দেওয়ানা ছিলেন, এনাদের নাম শুনলে একদম চিৎকার দিয়ে বাচ্চার মতো কাঁদতেন। হ্যাঁ না, ছোট বাচ্চার মতো চিৎকার দিয়ে কাঁদতে থাকতেন। হযরত আমাকে বহুত বেশি শফকত করতেন, বড় বেশি মহব্বত করতেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাই। সিলেট গেলে তো মেহমানদারি করতেন, খাওয়াইতেন, লোয়াইতেন, ফের হাদিয়া মানে নগদ টাকা হাদিয়া দিতেন, নগদ টাকা হাদিয়াও দিতেন। আজি সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওনার মর্তবা বহুত বুলন্দ করেন। এসা এসা আকাবেরকে দেখার তৌফিক নসিব হয়েছে। তাদের তাসাবুর হইল কলবে নূর মাহসুস হয়, নূরে নূর মাহসুস হয়। হযরত থানোই বলছেন, নবর আল্লাহ তাআলা বরকাতাহু, কোন আল্লাহ ওয়ালার কোন আল্লাহর ওলির কথা অনিচ্ছাতে যদি তার কথা খেয়ালে আসে, অন্তরে তার খেয়ালও আসে, সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়। আছে মহামনা এবং বিলকুল বাস্তব। হ্যাঁ, এজন্য যত বেশি আল্লাহ বলাদের মুলাকাত নসিব হয়, হ্যাঁ, যদি তিনি সাচ্চা আল্লাহ বলা হন তো বহুত বড় নেয়ামত, অনেক বড় ধরনের নেয়ামত। আমি আমার বাচ্চাদেরকে আল্লাহ বলাদের কাছে নেওয়ার চেষ্টা করছি, যে কামেল আল্লাহওয়ালা যাদেরকে পাইছি তাদের কাছে একটু নেওয়া, তাদের কাছে বসানো, তারা একটু দেখলেন, দোয়া দিলেন, হ্যাঁ, এটাকে অনেক বড় সড়ক, অনেক বেশি বড় রকমের দৌলত মনে হয়েছে। ধন সম্পদ তো দিতে পারিনি, কিন্তু আল্লাহ ওলাদের সোহবতে নেওয়ার চেষ্টা করছি। আর কোন আল্লাহ ওলার নিকট যদি এলমে দিন শিকার তৌফিক হয়, ভাই সুবহান আল্লাহ, এ তো অনেক বড় কথা। আল্লাহবাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আল্লাহ আমাদের শানই আছে, তাদের দোয়া, তাদের মোনাজাত, তাদের চাহনি, তাদের চলা, তাদের বলা, তাদের উঠা বসা, তাদের ঘুম সবই। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন আল্লাহওয়ালা যেখানে ঘুমাইতেছেন না সেখানে ঘুমানো বড় সম্পদ, কারণ সে আবহাওয়ার, সে আলো বাতাসের মধ্যে নূরই নূর থাকে। কারণ যেখানে তোমার সন্তান থাকে তোমার মন সেদিকে থাকে। আল্লাহ পাকের কোন খাস মাহবুব বান্দা যেখানে থাকে, আল্লাহ পাকের খাস রহমতের নজর সেদিকে থাকে, সেখানে নূর বরসতে থাকে, সেখানে নূর বরসতে থাকে। হযরত থানবী নবর আল্লাহর কথাও লিখছেন যে মাওলানা ফজল রহমান গঞ্জপুর দেবাদী রহমতুল্লাহ এর নিকট বাদশাহ গেছিলেন দেখা করার জন্য। তো পরে দেখা করছেন, পরে বলছেন যে হজরত আজকে থাকতে চাই এখানে, আপনি যদি অনুমতি দেন। বলছেন আমার এখানে থাকার কোন অনুমতি নেই। সঙ্গে সরকারি যে কর্মকর্তারা ছিল তারা খুব পেরেশান হয়েছে যে এত ভাই, যার দেশে আপনি থাকেন তারে আপনার খানকা থাকার অনুমতি দিবেন না। কিন্তু যেহেতু বাদশাহ নিজেই সে আল্লাহ ওয়ালার প্রতি এত বেশি শ্রদ্ধাশীল, তো কিছু বলতেও পারতেছেন না। তারপরও আস্তে আস্তে কানে কানে বলছেন যে মানে এটা কিরকম কথা যে আপনাকে থাকতে দেয় না। যাই হোক, পরে উনি দরখাস্ত করছেন যে হযরত আপনার যে মহল্লার যে মসজিদ আছে সেই মসজিদে কি থাকতে পারি আজকে রাতে? তারপরে বলছেন হ্যাঁ, ওখানে থাকলে থাকতে পারো, পাশের মসজিদে। আল্লাহ বলা যে মসজিদে নামাজ আদায় করেন, সেখানে থাকতে চাইছেন। তো বাদশাহ রাজি হয়েছেন, মানে আগ্রহ করছেন যে সেখানে থাকবেন। বের হয়ে গেলে যে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ তারা ভীষণ অসন্তুষ্টি প্রকাশ করছেন, কেসা মানুষ যে আপনারে ওনার খানকায় থাকতে দিলেন না, তা আবার ওনার মহল্লার মসজিদে থাকতে হলো অনুমতি লাগবে, এটা কি? বাদশাহ, মুসলমান বাদশাহ রাগ করছেন যে তোমাদের মাথায় কিছুই নেই, তোমরা কি জানো এক আল্লাহওয়ালা যেখানে থাকেন সেখানে আল্লাহ পাকের নূর বরসতে থাকে, নূর বর্ষণ হইতে থাকে, আল্লাহ পাকের খাস রহমত সেখানে বর্ষণ হইতে থাকে, হ্যাঁ না? যেখানে নমরুদ থাকে সেখানে লানতি লানত আসতে থাকে, যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম থাকেন সেখানে রহমতি রহমত আসতে থাকে, খাস রহমত, খাস নূর নাজিল হইতে থাকে। তো সে আল্লাহওয়ালার এখানে থাকতে পারলে তো অনেক সৌভাগ্য ছিল, ওনার আশপাশে থাকতে পারাও অনেক বড় সৌভাগ্য। ফের উনি রাত্রে ওখানেই থাকছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত থানবী রহমাল্লাহ খাজা আজুল হাসান মুরজুব রহমাল্লাহকে খানকার থেকে বের করে দিয়েছেন ডাক করে। হ্যাঁ, খাজা সাহেব হাকিম মোহাম্মদ আশেক দেওয়ানা ছিলেন, হযরতকে ছাড়া আর কিছুই বুঝতেন না। তো ওখানে খানকাতে মুয়াজ্জাফ এক লোক ছিলেন, নিয়াজ সাহেব নাম, নিয়াজ, ভাই নিয়াজ, সকলে ভাই নিয়াজ ডাকত। তো সে বেতন ভুক কর্মচারী। ভাই এটা শব্দটা বলতে আমার মুশকিল লাগে যে হাকিমের মধ্যে সৌবত প্রাপ্ত অনেক বড় মানুষ ছিলেন তিনিও। যাই হোক, তো ওনাকে হজরত বলতেন যে ভাই যাও ফরন একে বাইর করো, যাকে বাইর করতে হবে বাইর করো, ভিসাপত্র সব ফরন বাইর গেটের বাইরে নিয়ে দিয়ে আস। ভাই নিয়াজ আর একটু দেরি করতেন না, সাথে সাথে গিয়ে ওই লোকের বিছনা গুটায় সামানপত্র গুটায় চলেন বাইরে চলেন, যার সঙ্গে এত সম্পর্ক মনে হয় যে এখন আর তাকে চিনেনি না। খাজা আজুল হাসান মুরজুব তো ভাই হাকিমুল উম্মতের একদমই দেওয়ানা, কত বড় মাপের খলিফা, কিন্তু বলছেন যে নিয়াজকে বের করো জলদি। সাথে সাথে খাজা সাহেবকে নিয়ে নিয়াজ সাহেব একদম গেটের বাইরে পৌঁছে দিয়েছেন। খাজা সাহেব ওই গেটের বাইরে গিয়ে সরকারি রাস্তা, রাস্তার পাশে এক সাইডে নিজের বিছানা বিছিয়ে ওখানে শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, মানে উনি যাবেন না, গেট থেকে বের হয়েছেন ঠিকই, খানকার গেট থেকে বের হয়ে গেছেন কিন্তু ওখান থেকে যান নাই। তো বরজাস্তা শের হয়েছে হজরতের মহব্বতে সেটা লিখে পাঠাইছেন যে উদার উদার না খোলেঙ্গে, উদার উদার না খোলেঙ্গে, ইদার মে দর না ছোড়ুঙ্গা, হুকুমত আপনি আপনি হ্যা কাহিন উনকি কাহিন মেরি। যে উনি ওদিকে গেট খুলবেন না, আমি যে আমি এখান থেকে গেট থেকে যাইতেও আসি না, আমি এখান থেকে গেট ছাড়বো না, এখান থেকে যাবো না, যার যার হুকুমত তার তার কাছে, ওনার হুকুমত ভিতরে, উনি আমারে তাড়াই দিচ্ছেন ঠিক আছে আমি বাইরে হয়ে আসছি, কিন্তু সরকারি রাস্তার মধ্যে ওনার কি হুকুমত, এখানে আমি আমি এখানে পড়ে থাকবো, উনি তো এখান থেকে আমাকে তাড়াইতে পারবেন না। কিন্তু আমার শায়খ এটা রাজীব ব্যাখ্যা করছেন, ওনার হুকুমত বের করে দেওয়ার, আমার হুকুমত দুয়ারে পড়ে থাকার। হযরত হাকিমুল উম্মতের কাছে শের লিখা কারো মাধ্যমে পাঠাইছেন, হযরত এই শের পড়ছেন, বলছেন যে পাগলকে জলদি ভিতরে নিয়ে আস, কিন্তু আমাকে সারা বাঁচবেই না। এই আল্লাহওয়ালারা সে আল্লাহওয়ালাদেরকে চিনছেন, কেসা কেসা মানুষ ছিলেন এই সকল মানুষ, এদিকে বাইর করে দিলেন ওদিকে ঘেটে পড়ে আসেন, আবার হযরত মহব্বতের সাথে ডাইকে ভিতরে নিয়ে গেছেন। একবার খাজা সাহেবের উপর হযরত থানবী নারাজ হয়েছেন, হ্যাঁ না, এবং মজলিসে বসার অনুমতি ছিল কিন্তু খাজা সাহেবের দিকে তাকাইতেন না। আগে ছিল হযরত খাজা সাহেব হামেশাই হযরতের হাকিমুল উম্মতের একদম সামনে বসতেন, এবং সামনে বসতেন একদম সামনাসামনি, আর হজরতের দিকে তাকায় কথা শুনতেন, নোট করতে থাকতেন খুব। তো বসারও অনুমতি দিয়েছেন মজলিসে, সামনেই বসতেন, কিন্তু হাকিমুল উম্মত বয়ান করতেন আরেক দিক তাকায়, ওইদিকে তাকান সেদিকে তাকান, খাজা সাহেবের দিকে বিলকুল তাকাইতেন না। আর আশেক মানুষ তো একেবারে জান বাইর হয়ে যেত, আহারে মানে আমার দিকে নজর করেন না, মানে কি কষ্ট যে ছিল। মহব্বতের ওয়াকে আত্মীয়া, হ্যাঁ, তো নোট করতেছেন বসে বসে খাজা সাহেব, হঠাৎ এক জায়গায় থামছেন, এরকম তাকাইতেই দেখলেন যে হযরত থানবী তার দিকে তাকায় আছেন, আর খাজা সাহেব ওইদিকে নজর করার সাথে সাথে আরেক দিকে তাকাইছেন, নজর সরায় নিয়ে গেছেন। খাজা সাহেব বুঝছেন যে উফ, গোপনে গোপনে দেখেন তো তাহলে। হ্যাঁ, পরে উনি তো একদমই এত এত বড় সাহের যে ঝটপট শের হয়ে যায়, তাৎক্ষণিক শের হয়ে যায়, তো জলদি জলদি একটা শের লিখছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, লিখে একজনের কাছে দিচ্ছেন যে নিজে তো দিতে সাহস পান না, ভয় পান, পরে আরেকজনের কাছে দিচ্ছে হযরতের হাতে দেওয়া নিয়ে, তো ওর ভিতরে লিখছেন ইউ নজর তো বুঝবে ডালি যায়গে, যে আপনি গোপনে তো আমার দেখেন এটা তো ঠিক আছে, یوں نظر تو مجھ پہ ڈالی جائے گی مگر جب میں دیکھوں گا تو ہٹا لی جائے گی, کیونکہ بیپار ہلو یہ جو آمی دیکھ لے کنتو تخن نظر آبار آر ایک دیگه نیه زنم نیه. تو ایتا لکسن حضرت حکیم المتن نگٹه یوں نظر تو مجھ پہ ڈالی جائے گی مگر جب میں دیکھوں گا تو ہٹا لی جائے گی. اور جکن دیرگو دین ایبابی حضرت نظر کرتن نا تخن خواجہ صاحب لکسن کیا نظر مجھ پہ نہ ڈالی جائے گی, کیا میری فریاد خالی جائے گی. حضرت ایک نظر دیکھ بننا اپنی عمر دیگه آ کی بے چینی سی لو, کی محبت سی لو, کی اخلاص سی لو. তো এসা মানুষরা বড় মানুষ হবে না তো কি হবে, এত সাফ দিলের মানুষ, ওয়া 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 কেসা কথা ভাই. অনেক বড় খানদানের মানুষ, অনেক উঁচু খানদানের লোক, কিন্তু আল্লাহর জন্য নিজেকে এসা মিটাই দিছে. ক্যা নজর মুঝ পে না ডালি যায়গে, ক্যা মেরি ফরিয়াদ খালি যায়গে. একবার হজরত তানবী বাসার দিকে যাইতেছিলেন, খাজা সাহেব সঙ্গে সঙ্গে যাইতেছিলেন, পরে বললেন যে হজরত এক বাত আরজ করো, করনা চাহতা হুঁ. হ্যাঁ কহিয়ে, ক্যা হ্যায় খাজা সাহেব কহিয়ে, কি বলবেন বলেন খাজা সাহেব. তো হজরত খাজা সাহেব তখন বললেন, হজরত জি মে আতা হ্যায় কাশ মে আওরত হোতা আর হজরত কি শাদি মে হোতা. যে হজরতজি খুব মনের মধ্যে আসে যে আ যদি আমি মেয়ে হইতাম আর হজরতের স্ত্রী হইতাম, কাশ মে আওরত হতা আর হজরত কি শাদি মে হতা. আহা যদি মেয়ে হইতাম হজরতের স্ত্রী হওয়ার সৌভাগ্য হইত. তো হজরত হাকিম থানবী তখন বলে যে মাশাআল্লাহ মুবারক হোক, মুবারক হালত মাশাআল্লাহ বহুত মুবারক ভাই, এত মহব্বতের তো অনেক বড় কথা, সৌভাগ্যের বিষয়. কিছুক্ষণ পরে হজরত থানবী মুসকি হাসতেছিলেন, পরে বললেন যে খাজা সাহেব আচ্ছা হুয়া কি আপনি উল্টা না সোচা. কেসা মানুষ, মানে এত সাফ সুতর সাদা দিলের মানুষ আল্লাহ বলারা হয়. ওয়াহ 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 সুবহান বুঝ ভাই, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করে, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মহব্বত নসিব করে. মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হিম অপর ইল্লাহ কে বাপ রহায় শেখ তাবিবিনি কর রফর রহায় শেখ. হ্যাঁ না, কোনো কামেল আল্লাহ শেখের দ্বারা ওখানে মুরাদ কোনো কামেল আল্লাহ ওয়ালা, হ্যাঁ না, যিনি দুনিয়াকে ত্যাগ করছেন আল্লাহর জন্য, হারাম দুনিয়া থেকে আলোক আল্লাহর জন্য. হ্যাঁ হি মপর পরিধান উড়ন পরাদ, ওর থেকে হি মপর, হি মানে আলা. শোনো ভাই, কোশ্চিন কালো উড়তে চেষ্টা করবা না. হ্যাঁ হি মপর ইল্লাহ কে বাপর হয় শেখ, শেখের রুহের পরের সঙ্গে নিজেকে বান্দা ব্যতীত আল্লাহর দিকে উড়বার ব্যর্থ চেষ্টা করো না. তাবিবিনি কর রফর হয় শেখ, যখন কোন কামেল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করবা, ফের আল্লাহ পাকের দিকে উড়বার তৌফিক নসিব হবে. দমে দমে আল্লাহ পাকের বেসুমার নূর ও তাজাল্লিয়াত দেখার তৌফিক নসিব হইতে থাকবে. তাবিবিনি কর রফর হিম পর ইল্লা কে বাপ রহায় শেখ, তাবিবিনি কর রফর রহায় শেখ. শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং বাবা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি তো অনেক বড় মানুষ ছিলেন, বহুতই বড়। হ্যাঁ তো মাওলানা জালালউদ্দিন রুমি যার এসকেলাইর উপর ঈর্ষা করতে থাকতেন, এবং মাওলানা রুমি বলতেন হাফতে শহর এসকেরা আত্মার গাস্ত। হ্যাঁ যে আল্লাহ পাকের মহব্বতের যত শহর ছিল সেই সারা জাহান অতিক্রম করছেন, এসকেলাইর সমগ্র জাহান অতিক্রম করছেন হজরত বাবা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলী। হফত শহর ইশকরা আত্মার গাস্ত মাহানুজ আর আন্দর খুমে এক কুচায়, এখনো তো আমরা খালি এক গলির মধ্যে আছি, আমি শহরকে শহর হাফত এটা তাকসিরের জন্য, হাজার শহর তিনি অতিক্রম করছেন ইশকেলাহির। হ্যাঁ আর আমরা এখন ছোট্ট সংকীর্ণ গোলের মধ্যে আছে, এখানে ঘোরাঘুরি করতেছে, আল্লাহকে তালাশ করতেছে। এত বড় মানুষ ছিলেন বাবা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহ। তো তার সম্পর্কে সেই বাবা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন, ইয়ার বায়াদ রাহ রাহ তনহা মরো বেকলাব আন্দনি সাহারা মরো। যে এই পথে রাহবর দরকার, একলা এই পথে হাইটু না। শুনতেছ প্রিয় বন্ধুরা, দর ইরাদত বাস সাদেক আয় ফরিদ, দর ইরাদত বাস সাদেক আয় ফরিদ, তাবিয়াবি গঞ্জে ইরফারা কলিদ। যে সচ্চা মুরিদ হো, সচ্চা তালাশ তোমার মধ্যে যেন থাকে, সচ্চা তালাশ, কোনো আর মাকসুদ না থাকে। এখন কয়েকদিন ঘোরাঘুরির পরে খেলাফতের পর্চার অপেক্ষায় থাকে অনেকে, আর পাওয়ার পরে আমি খলিফা, উমুক হুজুরের খলিফা। কি হলো আজকে আমাদের খেলাফত পাওয়ার, 14 জনের খলিফা হওয়ার ধান্দাবাজি! আরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি মামলা! এখান থেকে খেলাফত, সেখান থেকে খেলাফত, সেখান থেকে খেলাফত, এর কয়েকদিন পরে কাগজ ছাইপে দেওয়া আমি 14 জায়গার খলিফা। এর দ্বারা কি ফায়দা? নিজের রুহ যখন আল্লাহওয়ালা হয় নাই, ফানাইয়ত নসিব হয় না, নিজেকে মিটানোর তৌফিক নসিব হয় না, তো কসম বখদা কিছুই হাসিল হয়নি, কোনো কিছুই হাসিল হয়নি। যেহেতু তার নফস জিন্দাস, তার কাছে কোনো কিছুই নেই। খেলাফত 1000 হইলে কোনো ফায়দা নেই। আসল হল নিজেকে বানানো, নিজেকে মিটানো, মানুষ হওয়ার চেষ্টা করা চাই, হ্যাঁ না, নিজেকে ফানা করা চাই, কোন আল্লাহ বলার কদমের নিচে নিজেকে ফানা করা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আফসোস লাগে এইসব তামাশাবাজি দেখলে, খোলা জায়গার খলিফা, খোলা জায়গার খলিফা, খেলাফতই খেলাফত, 101 খেলাফতের জন্য ধান্দাবাজি। ফের ও কার্ড ছাপানো হয় যেটার মধ্যে অমুকের খলিফা, আমি আবার লোকদের কাছে বিতরণ করা, এটা আমার ভিজিট কার্ড নিয়ে নিয়েন, এই কার্ড বিতরণ করতেছে যাতে সবার কাছে খবর পৌঁছে যে আমি খলিফা, কোনো মানে হল এই এসাত আর এই প্রচারের ফায়দা কি? খালি নিজেকে বরবাদ করা ছাড়া কোন ফায়দা নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে নিজেকে মিটানোর তৌফিক দান করে। কসম বখুদা, যে নিজেকে মিটায় নেই সে আল্লাহকে পায় নেই, নিজেকে না মিটাইতে পারলে আল্লাহকে পাওয়া যায় না। হ্যাঁ, অজুব কিবির ভিতরে থাকবে সে মানুষ আল্লাহকে পাবে অসম্ভব হইতেই পারে না। ইস্তেমায় জিদ্দাইন মহাল, ইরতেফায় জিদ্দাইন মহাল, ইস্তেমায় জিদ্দাইন মহাল না, যে ওর ভিতরে অহংকার আছে আবার সে ডিসপুতমা আল্লাহর অধিকারী, অসম্ভব হইতেই পারে না। কারণ হাদিসে কুৎসিত আছে, আল কিবরিয়া ও হৃদয় ওয়াল আজমত ইজারি ফমান না জানি ওয়াহিদাত মিনহুমা কযবতু কযবতু ফিন্নার ও ফি রিবা কসমতু। কত কেসা আলফাজ! আল্লাহ পাক হাদিসে কুৎসিত বলেন যে অহংকার বড়ত্ব এ তো আমার খাস সিফত, এটা নিয়ে যে টানা টানা হেসা করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করব, ছিন্ন ভিন্ন করে দিব ওকে আমি, নাউযু বিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা অহংকার থেকে আমাদেরকে হেফাজত করে এবং নফসের গোলামি থেকে আল্লাহ আমাদেরকে পাক করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। জেনারেটর আল্লাহ আসার করে দেন, আমাদের দেশের বিদ্যুৎ এত বেশি পরিমাণে আল্লাহ দান করেন যাতে লোডশেডিং না থাকে, হ্যাঁ না, দোয়া করো ভাই বেশি বেশি।